بسم الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا. أما بعد، أحبتي في الله، السلام عليكم ورحمة الله وبركاته. আজকে আমরা গতকালকে যে আলোচনা হয়েছিল সেটা এই পর্যন্ত আমরা আসলাম যে আল আকীদাতুল ওয়াসিতিয়া এই গ্রন্থটিকে যেসব বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে মুক্তিপ্রাপ্ত সাহায্যপ্রাপ্ত বিজয়ী দলের আকীদা বিশ্বাস, যারা কিয়ামত পর্যন্ত থাকবেন যে দল। এরপরে শেখুল ইসলাম বিন তাইমিয়া রাহমাহুল্লাহ বলছেন যে এরা হলেন আহলুস সুন্নাতি ওয়াল জামাআ, যে এই মুক্তিপ্রাপ্ত এবং সাহায্যপ্রাপ্ত বিজয়ী দল এরা হলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআ। সুন্নাতের অর্থ হল, সুন্নাত বলা হয় শরীয়তের পরিভাষায় শাব্দিক অর্থে সুন্নাতের অর্থ হল কোন পথ। শরীয়তের পরিভাষায় সুন্না বলা হয় রসুল সাল্লাহ আলী ইসলামের কথা কাজ এবং রসুল সাল্লাহ আলী ইসলামের সমর্থিত বিষয়বস্তুকে সুন্না বলা হয়। যারা এই দল, যারা মুক্তিপ্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত বিজয়ী দল, এরা আহলুস সুন্নাহ এই কারণেই যে এরা সর্বক্ষেত্রে সুন্নাতের অনুসরণ করেন, রসুল সাল্লাহ আলী ইসলামের বাতলে দেয়া রসুল সাল্লাহ আলী ইসলামের নির্দেশিত পথ এবং পথকে অনুসরণ করে চলেন জীবনের সর্বক্ষেত্রে। এই কারণে এদেরকে আহলুস সুন্নাহ বলা হয়। এরা বিদআতের অনুসরণ করেন না, এরা কোনো আযহাবের অনুসরণ করেন না, কোন ব্যক্তিবিশেষের অন্ধ অনুসরণ করেন না, এরা অনুসরণ করেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কাজ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমর্থিত বিষয়বস্তু সমর্থন করেছিলেন, অনুসরণ করেছিলেন। এ কারণে ওনাদের এই দলকে আহলুস সুন্নাহ বলা হয়। আহলুস সুন্নাহর অগ্রজ হলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, অতঃপর তাবেঈন এবং তবে তাবেঈনগণ। এরাই আহলুস সুন্নাতের সর্বগ্রজ এবং সর্বোত্তম জন হলেন তারাই, এবং তাদের পরে কিয়ামত পর্যন্ত যারা সুন্নাকে অনুসরণ করে চলবেন, যারা জীবনে সর্বকে সুন্নাকে আঁকড়ে ধরে চলবেন, এরা সবাই হলেন আহলুস সুন্নাহ। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন রাহিমাহুমুল্লাহ আজমাইন, ওনারা হলেন আহলুস সুন্নাতের অগ্রজ। এবং এই অগ্রজ শব্দটিকেই আরবিতে সালাফ বলা হয়। এরা হইলেন সালাফ, আস-সালাফ আস-সালিহুন, নেককার অগ্রজ হলেন তারা। এবং পরবর্তীতে যারা তাদের অনুসারী, তাদেরকে যেহেতু অগ্রজদের অনুসারী, যারা অগ্রজদেরকে যেহেতু সালাফ বলা হয়, তাই অগ্রজদের অনুসারী যারা এদেরকে সালাফি বলা হয়। সে অগ্রজ বলতে শুধু বয়সের অগ্রজ বা সাধারণ কোন অগ্রজ না, এখানে অগ্রজ বলতে সাহাবায়ে কেরাম তাবেঈন, অর্থাৎ সুন্নাতের অনুসরণের ক্ষেত্রে যারা আমাদের অগ্রজ এবং যারা সর্বোত্তম সুন্নাতের অনুসারী, সুন্নাতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বোত্তম অনুসারী যারা, তারা হলেন আমাদের অগ্রজ সালাফে সালেহীন রাহিমাহুমুল্লাহ, আর তারা হলেন সাহাবায়ে কেরাম তাবেঈন, তাদের তাবেঈন। সুতরাং যারা তাদের অনুসারী চলেন এদেরকে একমাত্র সালাফি বলা হয়। সেই মুক্তিপ্রাপ্ত দলের একটা গুণ হলো এদের, এরা হলেন আহলুস সুন্নাহ। আহলুস সুন্নাহ এই নামে তাদেরকে অভিহিত করার একটা যে এদের সর্বক্ষেত্রে তাদের অনুসরণের বিষয়বস্তু হলো একমাত্র সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তী এদেরকে আরেকটা বিশেষণে অভিহিত করা হয়েছে, সেটা হলো যে হলেন আল জামাআ। আল জামাআ অর্থাৎ বিশেষ দল, আহলে সুন্নাহ ওয়াল জামাআ সুন্নাত অনুসারে এবং বিশেষ দল। জামাআত এর অর্থ হচ্ছে এখানে যে এরা যারা যারা হকের উপরে কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত সত্যের উপরে যারা প্রতিষ্ঠিত এবং সত্যের অনুসারী যারা সত্যের অনুসরণে যারা ঐক্যবদ্ধ হয়েছেন, কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রতিষ্ঠিত সত্যের উপরে যারা ঐক্যবদ্ধ হয়েছেন তারাই হলেন জামাআত। তো এই দলটা একদিকে যেভাবে আল ফিরকাতুন নাজিয়া মুক্তিপ্রাপ্ত দল, অপরদিকে তাদের একটা বিশেষণ হলো যে এরা হলো বিজয়ী দল, আল্লাহ পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত দল। তাদের আরেকটা বিশেষণ হলো যে এরা আহলে সুন্নাহ সুন্নতের অনুসারী দল, এবং তারা হলেন একটা বিশ দল যারা কোরআন এবং সুন্নার উপরে ঐক্যবদ্ধ হয়েছেন। এরা ঐক্যবদ্ধ দল, এরা বিক্ষিপ্ত দল না। যেমন দেখা যায় যে যারা সুন্নতের অনুসরণ করে না, বিদআতের অনুসরণ করে, তারা কখনো ঐক্যবদ্ধ হতে পারে না। যেমন জাহমিয়া প্রায় তারা বিভিন্ন উপদলে বিভক্ত, মুতাজিলা সম্প্রদায় তারা বিভিন্ন উপদলে বিভক্ত, রাওয়াফিজ সম্প্রদায় বিভিন্ন উপদলে বিভক্ত, হ্যাঁ মুতাজিলা সম্প্রদায় বিভিন্ন উপদলে বিভক্ত। কিন্তু আহলে সুন্নাহ যারা, এরা বিভিন্ন উপদলে বিভক্ত না, এরা বদ্ধ ঐক্যবদ্ধ একটি জামাত, সুন্নতের উপর সুপ্রতিষ্ঠিত একটি জামাত। এই জন্যই এদেরকে এই বিশেষণে অভিহিত করা হয়েছে। যদিও আহলে সুন্নতের মধ্যে এই বিশেষ দলের মধ্যে বিভিন্ন এলাকায় ইয়ার ক্ষেত্রে মতবিরোধ থাকতে পারে বা অনেক সময় মতবিরোধ দেখা দেয়, কিন্তু এই মতবিরোধের কারণে এখানে প্রশ্ন আসতে পারে যে আহলে সুন্নতের মতের অনুসারীরাও তো অনেক বিভিন্ন ক্ষেত্রে তাদের মধ্যে মতবিরোধ রয়েছে। হ্যাঁ মতবিরোধ থাকতে পারে, কিন্তু এই মতবিরোধের কারণে প্রকৃত অর্থে যারা সালাফিয়ুন যারা সালাফে সালেহীনের অনুসারী যারা সুন্নতের অনুসারী যারা, এরা এই শরীয়ত মাসআলা বা শরীয়তের যে আনুষঙ্গিক যে মাসাইলে মতবিরোধের কারণে তারা একদল আরেক দলকে পথভ্রষ্ট বিভ্রান্ত বলে আখ্যায়িত করেন না। যেভাবে বিদআতের অনুসারীরা একদল আরেক দলকে পথভ্রষ্ট বিভ্রান্ত বলে আখ্যায়িত করে থাকে, কিন্তু আহলে সুন্নাত তারা পরস্পর যতই মতবিরোধ থাকুক না কেন, কিন্তু একদল আরেক দলকে তারা মানে এই ধরনের গুমরা বলে গুমরা সাব্যস্ত করেন না। সর্বাবস্থায় তারা মৌলিক সব বিষয়ে এবং সুন্নাতের উপর ঐক্যবদ্ধ। এই কারণেই তাদের আরেকটা বিশেষণ হলো আল জামাআ, যে এরা হলেন বিশেষ একটা জামাত, মানে ঐক্যবদ্ধ একটা সুসংগঠিত ঐক্যবদ্ধ দল। এখন হকের বা জামাআতের আল জামাআ যে ঐক্যবদ্ধ, এরা কিসের উপরে ঐক্যবদ্ধ? কোরআন এবং সুন্নাহর ঐক্যবদ্ধ। কোরআন এবং সুন্নাহ দ্বারা যে সত্য প্রতিষ্ঠিত সেই সত্যের উপরে ঐক্যবদ্ধ দল। এখন যদি দেখা যায় যে এদের সাথে এখানে যে জামাত হওয়ার জন্য বা দল হওয়ার জন্য এখানে কোয়ান্টিটি মূল বিষয় নয়, মূল বিষয়টা হল যে যার সাথে হক আছে, সত্য আছে যার সাথে, যে সত্যের অনুসারী যারা সত্যের অনুসারী তারাই হলেন জামাত। কোরআন এবং সুন্নাহ যে সত্য প্রতিষ্ঠিত এই সত্যের অনুসারী যারা তারাই হলেন জামাত। এখন যদি একজন হন কোরআন এবং সুন্নাহর অনুসারী তাহলে তিনি একাই এক জামাত। হ্যাঁ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে তিনি বলেছেন যে জামাত হচ্ছে মা ওয়াফাকাল হক, যারা সত্যের অনুসারী, যে সত্যের অনুসারী যেটা যারা এরাই হলেন জামাআ। ওয়া ইন কুনতা ওয়াহদাক ফা ইন্নাকা আনতাল জামাআ, যদি আপনি একাও হন আর আপনার সাথে যদি সত্য থাকে, আপনি যদি সত্যের অনুসারী হয়ে থাকেন তাহলে আপনি একাই একটা জামাআত। সুতরাং এখানে দলের যে এই জামাআতের যে কোয়ান্টিটির উপরে নির্ভর না, তার কোয়ালিটি দেখতে হবে। যে যদি দেখা যায় যে এই যে এর সাথে হক আছে, কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রতিষ্ঠিত সত্যের উপরে প্রতিষ্ঠিত আছেন, প্রমাণিত সত্যের উপরে প্রতিষ্ঠিত আছেন, তাহলে তাকেই জামাআত ধরতে হবে এবং তাকেই আহলে সুন্নাহ ওয়াল জামাআত বলতে হবে। এর পরবর্তী আমরা মূল টেক্সটে আসছি। তারপরে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, এখন মূল আকীদা যেগুলা যে এই ফিরকাতুন নাজিয়া তাইফা মনসুরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস কি, সে বিষয়ে আলোচনায় আমরা যাচ্ছি। তিনি বলছেন, ওয়াহুয়াল ঈমানু বিল্লাহ মালাঈকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল বা'থ বা'দাল মাউত ওয়াল ঈমান বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। অর্থাৎ এই দলের, যে দল সম্পর্কে আমরা এতক্ষণ আলোচনা করলাম, সেই দলের আকীদা বিশ্বাস হলো আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, আল্লাহর নাযিলকৃত কিতাবসমূহের প্রতি বিশ্বাস, আল্লাহর প্রেরিত রাসূলদের প্রতি বিশ্বাস, মৃত্যুর পরে পুনর্জীবনের প্রতি বিশ্বাস, পুনরুজ্জীবিত হওয়ার উপর বিশ্বাস, ওয়াল ঈমান বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি এবং তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস পোষণ, এগুলো হলো ফিরকাতুন নাজিয়া তাইফাতুল মনসুরা বিজয়ী সাহায্যপ্রাপ্ত কৃতপ্রাপ্ত দলের আকীদা বিশ্বাস। আহলে সুন্নাতের আকীদা বিশ্বাস হলো এই যে তারা আল্লাহর প্রতি বিশ্বাস পোষণ করেন, আল্লাহর ফেরেশতাদের প্রতি বিশ্বাস পোষণ করেন, আল্লাহর কিতাবসমূহের প্রতি বিশ্বাস পোষণ করেন, আল্লাহর প্রেরিত রাসূলদের প্রতি বিশ্বাস পোষণ করেন এবং মৃত্যুর পরে পুনরুজ্জীবিত হওয়ার প্রতি বিশ্বাস পোষণ করেন আর তকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস পোষণ করেন। এই হল বিশ্বাসের, ইমানের মৌলিক যে ছয়টি বিষয়, এই ছয়টি বিষয় হল তাদের আকীদা। আকীদার বিষয়ে আমরা তো আগেই আলোচনা করছি যে আকীদা কি, আকীদার অর্থ কি। এখানে এই যে ছয়টা বিশ্বাসের কথা বলা হলো যে এই ছয়টা বিষয়ে ইমান রাখতে হবে, এবং ওই দলের বিশ্বাস হলো এই যে তারা এই ছয়টা বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করেন। এটা শেখুল ইসলাম কোথা থেকে বললেন? উনি তো ওনার নিজের মন গড়া এটা এই কথাটুকু বলেননি, উনি বলছেন যেটা সেটা হলো যে জিব্রাইল সুপ্রসিদ্ধ হাদিস, সেখানে জিব্রাইল আলাইহিস সালাম একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছিলেন যে ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জানতে চেয়েছেন যে আমাকে ঈমান সম্পর্কে বলুন, আমাকে ইসলাম সম্পর্কে বলুন, আমাকে ইমান সম্পর্কে বলুন। হ্যাঁ, তো জিব্রাইল আলাইহিস সালামের ওই প্রশ্নের উত্তরে যখন তিনি রাসূলকে জিজ্ঞেস করছিলেন যে হে মুহাম্মদ আমাকে ঈমান সম্পর্কে বলুন যে ঈমান কি, তখন এর উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন আন তু'মিনা বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ওই হাদিসটাকে সামনে রেখে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এখানে বলছেন যে এটি হলো যে আকীদা এবং বিশ্বাস, আল ফিরকাতুন নাজিয়ার বিশ্বাস হলো, আহলে সুন্নাহ ওয়াল জামার বিশ্বাস হলো এটা। ইমান শাব্দিক, ইমানের শাব্দিক অর্থ হল বিশ্বাস করা। অনেক বিশ্বাস করা বেশিরভাগ ওলামায়ে কেরাম ইমানের এই অর্থই বলছেন যে ইমানের শাব্দিক অর্থ হল বিশ্বাস, অন্তরের বিশ্বাস। কিন্তু শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ উনি বলছেন যে এখানে শুধু অন্তরের বিশ্বাস না, শাব্দিক অর্থেও ইমানের অর্থ শুধু অন্তরের বিশ্বাস না, বরং শাব্দিক অর্থে ইমানের অর্থ হল অন্তর দিয়ে বিশ্বাস এবং মুখ দিয়ে স্বীকার করা। অন্তর দিয়ে বিশ্বাস এবং মুখ দিয়ে স্বীকার করা, এটাই এটাই হচ্ছে ইমান। আর ইমানের শরীয়ত অর্থ হল, শরীয়তের পরিভাষায় ইমান হল অন্তরের বিশ্বাস, মুখের স্বীকারোক্তি এবং আমল বিল জওয়ারে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজ করা। অন্তর দিয়ে বিশ্বাস করা, মুখ দিয়ে স্বীকার করা এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজ করা। কথা, কাজ এবং বিশ্বাস, এই তিনটার সমষ্টিক রূপ হল ইমান। এই তিনটা থেকে একটা যদি না পাওয়া যায় তাহলে ইমান হবে না। যদি শুধু অন্তরে বিশ্বাস থাকে কিন্তু মুখে যদি স্বীকার না করে তাহলে সে মুমিন হতে পারবে না। এমনি ভাবে যদি অন্তরে বিশ্বাস থাকে, মুখ দিয়ে স্বীকারও করে কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ কাজ না করে, তাহলেও ইমানদার হতে পারবে না। ইমানের শরীয়ত অর্থ হল অন্তর দিয়ে স্বীকার করা, মুখ দিয়ে বিশ্বাস করা এবং অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা। এই তিনটার সামষ্টিক রূপটাই হইল কি ইমান। যার কারণে যারা অনেকেই যদি হন যে হয়তো অন্তর দিয়ে স্বীকার করে যে আল্লাহ আছেন, আল্লাহ এক, হ্যাঁ মুখ দিয়ে হয়তো অন্তর দিয়ে বিশ্বাস করে না এইটুকু যে আল্লাহ আছেন, কিন্তু মুখ দিয়ে স্বীকারেন না তাতে লজ্জা পান, হ্যাঁ তাহলে মুমিন হওয়া যাবে না। যেমন আবু তালিবের অবস্থা, উনি অন্তর দিয়ে এটুকু বুঝছিলেন যে আল্লাহ এক, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত এটা হাকের দাওয়াত, উনি যা বলছেন ঠিক, কিন্তু লোকলজ্জার বয়ে বা যে কোনো কারণে উনি মুখ দিয়ে তা স্বীকার করতে পারেননি, কারণে আবু তালিব মুমিন হতে ইমানদার হতে পারেননি। এমনি ভাবে কেউ যদি মুখ দিয়ে অন্তর দিয়ে স্বীকার করে, মুখ দিয়ে বিশ্বাস করে, কিন্তু কাজে যদি সেটা প্রমাণ না করে, প্রত্যঙ্গ দিয়ে যদি কাজ না করে, তাহলে ইমানদার হওয়া যাবে না। হ্যাঁ, যার কারণে যারা অনেকে বলেন যে আমি নামাজ না পড়ি এতে কি হলো, কিন্তু অন্তরে আমার বিশ্বাস আছে, আমার ইমান তো ঠিক আছে, হ্যাঁ চুরি তারপরে সুদ গোশ সবই খাচ্ছে, কিন্তু এটা তো ওইগুলো প্রয়োজনে প্রয়োজনে খাওয়া হচ্ছে, যাই করি না কেন ইমান ঠিক আছে, এই দাবি আসলে মিথ্যা দাবি, এই দাবি এটা ঠিক না। কারণ সত্যিকার ইমানদার হতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের প্রতি, হুকুমকে কাজে পরিণত করতে হবে, মেনে চলতে হবে সর্বক্ষেত্রে, শুধু এটা অন্তরে বিশ্বাস পোষণ করলে হবে না, আর শুধু মুখ দিয়ে স্বীকারোক্তির মধ্যে এটাকে সীমাবদ্ধ রাখলে চলবে না, আল্লাহর আহকাম যেগুলা হুকুম যেগুলাকে কাজে প্রতিফলিত করতে হবে, কেবল তখনই ইমানদার হওয়া যাবে। তাহলে এর থেকে আমরা যেটুকু বুঝলাম যে ইমানের অর্থ হলো উত্তরের বিশ্বাস, মুখের স্বীকারোক্তি এমন ভাবে স্বীকার করতে হবে যে স্বীকার করার কারণে আমি আল্লাহ প্রদত্ত যে খবর, আল্লাহ যত কিছু খবর দিয়েছেন, যে সংগুলো দিয়েছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, সেগুলোকে আমি গ্রহণ করব, আল্লাহর নির্দেশের প্রতি আনুগত্য করব, আল্লাহর নির্দেশের আনুগত্য করব, আল্লাহ যেসব সে আদেশ দিয়েছেন সেগুলোকে মেনে চলব, যেগুলো থেকে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকব। মোট কথা, আল্লাহর নির্দেশাবলীকে কাজে মেনে চলতে হবে, অন্তরে বিশ্বাস পোষণ করতে হবে, মুখে স্বীকার করতে হবে এবং কাজে তা মেনে চলতে হবে। এই হলো ইমানের অর্থ। এখন এই ইমান কার প্রতি ইমান, ইমানের যে ছয়টা বিষয় বলা হয়েছে, যে ছয়টা বিষয়ের প্রতি আমাদের ইমান পোষণ করতে হবে, তার মধ্যে প্রথম বিষয় হলো আল ইমানু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস পোষণ করা। আল্লাহর প্রতি বিশ্বাস পোষণ, আল্লাহর প্রতি কি বিশ্বাস আমরা পোষণ করবো, হ্যাঁ আল্লাহর প্রতি বিশ্বাসের মধ্যে চারটা বিষয় অন্তর্ভুক্ত। প্রথম আল্লাহর প্রতি বিশ্বাসের মধ্যে প্রথম সেটা সেটা হচ্ছে আল ইমানু বিওয়জুদিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহ আছেন এ বিষয়টাকে বিশ্বাস করা, মনে প্রাণে বিশ্বাস করা, এটাকে স্বীকার করা, আল ইমান বিওয়জুদিহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। দ্বিতীয় বিষয় হলো আল্লাহর রুবুবিয়্যাতে বিশ্বাস, যে আল্লাহ সমগ্র জগতের প্রতিপালক, আল্লাহ সমগ্র জগতের পালন করতা, এই বিশ্বাস পোষণ করা। এবং শুধু আল্লাহ সমগ্র জগতের পালন করতা না, বরং আল্লাহ সমগ্র, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র জগতের একক পালন করতা, এই বিশ্বাস পোষণ করা। ইমানের মধ্যে চারটা বিষয়, প্রথম বিষয় হলো আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, দ্বিতীয় বিষয় হলো আল্লাহর প্রতিপালকত্বে বিশ্বাস, আল্লাহকে সমগ্র জগতের একক পালন করতা বলে বিশ্বাস করা, তৃতীয় বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক মাহবুদ, একক উপাস্য, একমাত্র উপাস্য সুবহানাহু ওয়া তাআলা, এই বিশ্বাস পোষণ করা। চার নম্বর বিষয় হলো আল্লাহর আসমা এবং সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলীর প্রতি বিশ্বাস পোষণ করা, কোন ধরনের পরিবর্তন বিবর্তন সংযোজন বিয়োজন ছাড়া, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম এবং গুণাবলীর বিবরণ কোরআন শোনার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এগুলোকে ঠিক সেভাবেই কোনরূপ পরিবর্তন বর্ধন ছাড়া হুবহু ওইগুলোর উপরে বিশ্বাস স্থাপন করা, এই হলো কি আল্লাহর প্রতি ইমানের এই চারটি বিষয়। এই চারটা বিষয়ের সমষ্টিগত রূপ যেটা, ওই সমষ্টিগত রূপটাই হলো কি আল্লাহর প্রতি বিশ্বাস, পরিপূর্ণ বিশ্বাসের বিশ্বাস। এখন যদি দেখা যায় যে ওই চারটা থেকে কারোর মধ্যে কেতার প্রতি বিশ্বাস করতেছে, যেমন কেউ আল্লাহর অস্তিত্বকে মানতেছে কিন্তু আল্লাহর রুবুবিয়্যাকে মানতেছে না, আল্লাহর উলুহিয়্যাকে মানতেছে না, আল্লাহর আসমা এবং সিফাতের প্রতি তার বিশ্বাস নেই, সে ইমানদার হতে পারবে না, তাকে আল্লাহর প্রতি বিশ্বাসী বলা যাবে না। হ্যাঁ, কিংবা কারোর মধ্যে দুটা আছে বা তিনটে আছে, একটা নেই, হ্যাঁ সে আল্লাহর প্রতি বিশ্বাসী বলে হবে না। আল্লাহর প্রতি বিশ্বাস, বিশ্বাসী হতে হলে এই চারটা বিষয়ের প্রতি পূর্ণ বিশ্বাস থাকতে হবে, যে আর অস্তিত্ব আছে, তিনি সমগ্র জগতের একক পালনকর্তা, তিনি একক মাহবুদ, তার কোন অংশীদার নেই, তিনি একমাত্র মাহবুদ উপাস্য। আল্লাহর আসমা এবং সিফাত যেগুলো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সেগুলোর উপর হুবহু বিশ্বাস স্থাপন করা। এই চারটা যখন একত্রিত ভাবে একসাথে পাওয়া যাবে যার মধ্যে, তাকেই বলা হবে যাবে যে সে আল্লাহর প্রতি বিশ্বাসী, তাকে আল্লাহর প্রতি বিশ্বাসী বলা যাবে না। ইমানের দ্বিতীয় বিষয় হল আল ইমান বিল মালায়েকা, আল্লাহ ফেরেশতাদের প্রতি বিশ্বাস। আল্লাহ ফেরেশতাদের প্রতি বিশ্বাস, এখানে আরেকটা বিষয় আমি যেটুকু বলা দরকার সেটা হচ্ছে যে আল ইমান বি উজুদিল্লাহ, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস। হ্যাঁ, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করব আমরা, এর প্রমাণ কি? এর তো প্রমাণ থাকা চাই, কেন আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতে হবে, এটা এটার প্রমাণ কি? এটার প্রমাণ আসলে দেখা যায় যে মানুষের মানবীয় বিবেক বুদ্ধি, মানুষের যে ইন্দ্রিয় গুলো, তারপরে শরীর, হ্যাঁ এই এই সবগুলোই আল্লাহর অস্তিত্বের প্রমাণ বহন করে, আল্লাহর অস্তিত্বের প্রমাণ দেয়। যেমন যদি কোনো কাফির কখনো বলে যে আমরা আল্লাহ আছেন, আল্লাহ আছেন, এর প্রমাণটা প্রমাণ কি, তো আমরা তার উত্তরে বলবো যে আল্লাহর অস্তিত্ব যে বিদ্যমান, তার প্রমাণ মানবীয় স্বাভাবিক বিবেক বুদ্ধি, মানুষের ইন্দ্রিয় এবং শরিয়ত। শরিয়ত বলতে কোরআন এবং সুন্নাহ, এর এই বিষয়টাকে প্রমাণ করে। মানবীয় বিবেক বুদ্ধি কিভাবে এটাকে কি করে আল্লাহর অস্তিত্বের প্রমাণ বহন করে, যেমন আমরা দেখি জগৎটা স্বাভাবিক কমন সেন্স, যেটা সেই কমন সেন্স এটুকু বলে যে এই সমগ্র জগৎটা এটা এমনিতেই হয়নি, নিজে নিজে হয় অস্তিত্ব লাভ করতে পারেনি, অথবা এই এই জগৎটা হঠাৎ করে সৃষ্টি হয়নি, কারণ এই জগৎ নিজে নিজে সৃষ্টি হবে, নিজে নিজেকে সৃষ্টি করবে, এটা তো অসম্ভব ব্যাপার, কারণ সৃষ্টি হওয়ার আগে তো তার অস্তিত্বই ছিল না। তাহলে অনস্তিত্ব, যে বস্তুর অস্তিত্বই নেই, যে বস্তুর অস্তিত্বই নেই, সে আবার নিজে নিজেকে সৃষ্টি করবে কিভাবে? কারণ সৃষ্টি করার জন্য তো প্রথমে তার অস্তিত্ব থাকতে হবে, জগতের অস্তিত্বই ছিল না, সুতরাং জগৎ নিজেকে নিজে সৃষ্টি করতে পারবে না। তারপরে যদি বলা হয় যে না জগৎ এমনিতেই সৃষ্টি হয়েছে হঠাৎ করে, এটা হঠাৎ করেই জগৎ সৃষ্টি লাভ করছে, তো হঠাৎ করে এত সুন্দর একটা পৃথিবী, হ্যাঁ কি করে সৃষ্টি হতে পারে, যা প্রত্যেকটি, যে জগতের প্রত্যেকটা বস্তু অত্যন্ত সুনিপুণ ভাবে, নিখুঁত ভাবে, সুন্দর ভাবে সাজানো, এত সাজানো গুজানো করে একটা জিনিস হঠাৎ করে কিভাবে হতে পারে? কারণ হঠাৎ করে যে জিনিস সৃষ্টি হয় সেটা এত সাজানো গুছানো হয় না, এটা হয় বিক্ষিপ্ত, বিশৃঙ্খল, হ্যাঁ এবং এর মধ্যে কোনো সামঞ্জস্য থাকে না। হঠাৎ করে কোনো বস্তু অস্তিত্ব লাভ করতে পারে না, আর যদি অস্তিত্ব লাভ করে তাহলে তার পরিচালনা, তার ব্যবস্থাপনা, তার শৃঙ্খলা, এগুলো কিছুই তার মধ্যে না, সবই হয় বিক্ষিপ্ত। এই কারণে যে এটা হলো বিবেকের দাবি, যে কোনো সাধারণ মানুষের জ্ঞান বুদ্ধি এটুকু বলে যে কখনো কোনো বস্তু সে নিজে নিজে সৃষ্টি করতে পারে না, এবং এমনিতে হঠাৎ করে এত সুন্দর একটা পৃথিবী সৃষ্টি লাভ করতে পারে না। যেমন আমরা দেখি যে আমরা যে যেমন আমাদের কোন মেশিন, যেমন বিমান কিংবা অন্য যা কিছুই আছে, কম্পিউটার, এগুলা এগুলা যদি কেউ বলে যে না এটা এমনিতেই এমনিতেই হয়ে গেছে, তাহলে কোনো বিবেকবান মানুষ এই কথাটাকে মেনে নেবে না যে একটা কম্পিউটার এমনিতেই হয়ে গেছে বা হঠাৎ করে এটা এটা আবিষ্কার হয়েছে। হ্যাঁ, তো যেখানে একটা সব জিনিস জিনিসের ক্ষেত্রে বিবেক এটাকে মানতে পারে না যে এটা হঠাৎ করে হয়েছে কিংবা এমনিতে নিজে নিজে সৃষ্টি হয়ে গেছে, এটাকে মেনে নিতে পারে। এত এত বড় বিশাল জগৎ, হ্যাঁ, জগতের চন্দ্র নক্ষত্র সূর্য সবকিছু এবং তার সুন্দর যে এই যে পরিচালনা যে সিস্টেম, হ্যাঁ, এই সব মিলিয়ে সে হঠাৎ করে কিভাবে হবে এটা কোন বিবেক বুদ্ধি সেটাকে মানবে না এবং স্বীকার করবে না। যেমন কি একটা ঘটনা আছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনার কাছে হিন্দুস্তানের একদল গিয়েছিল এবং ওনার সাথে বিতর্কে লিপ্ত হয়েছিল যে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে, যে এই গোটা দুনিয়াটা এমনিতেই সৃষ্টি হয়েছে, এটার কোন সৃষ্টিকর্তা নেই, সৃষ্টিকর্তা ছাড়াই সৃষ্টি হয়েছে। তো ওরা আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে তারা বিতর্ক করতে চাইল, তো আবু হানিফা বললেন যে রাহিমাহুল্লাহ বললেন যে আপনারা দুইদিন পরে আসেন। তারা দুদিন পরে গেল, যাওয়ার পরে এই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি খুব চিন্তায় গিয়েছিলেন। তারা বললো যে কি ব্যাপার, কি হয়েছে? তো উনি বললেন যে না, আমি চিন্তা করতেছি যে একটা নৌকা দেখলাম যে ওখানে কোনো মাটি থেকে কিছু নেই, অনেক মাল নিয়ে ওই নৌকাটা সমুদ্রের ঢেউয়ের মধ্যে এমনিতেই চলতেছে, এমনিতেই এসে এসে ওইটা সমুদ্রের কুলে বিড়লো, আর এমনিতেই ওই নৌকা থেকে বুঝাই করা মালগুলো খুব সুন্দরভাবে নেমে নেমে চলে গেল। তারা বললো যে এই কি ব্যাপার, আপনার মধ্যে কোন জ্ঞান বিবেক বুদ্ধি কিছু আছে বলে মনে হচ্ছে না, এসব কি বলছেন আপনি যে একটা নৌকা সমুদ্রের মধ্যে এমনিতেই হয়ে গেল, নৌকাটা এমনিতেই সৃষ্টি হয়ে গেল, আবার ওইটার মধ্যে মালও বুঝে এমনিতেই হয়ে গেল, ওইটা সমুদ্রে এমনি এমনি নিজে নিজেই চললো, আবার কিনারেও ভিড়লো, মালও নামিয়ে দিল, সবই এমনি এমনি, এটা কি বলেন আপনি, আপনার মধ্যে কি বিবেক বুদ্ধি বলতে কিছু নাই, আপনার মাথায় কি হয়েছে, সমস্যা আছে নাকি? উনি বললেন যে কি ব্যাপার, এটাকে বিশ্বাস করতে পারতেছ না? না, এটা কিভাবে বিশ্বাস করবো? এইটুকু যখন বিশ্বাস করতে পারো না, তাহলে আমার কাছে এই বিষয়ে বিতর্ক করতে আসতে কিভাবে, কোন সেন্স নিয়ে তোমরা যে এই গোটা সমগ্র বিশ্ব জগৎ আল্লাহ ছাড়া এমনি একজন সৃষ্টিকর্তা ছাড়া এটা এমনিতেই হয়ে গেছে? তো এখানে তাদের বিতর্কের অবসান। তো আল্লাহর অস্তিত্বের বিষয়ে, অস্তিত্ব বিষয়ে যে আল্লাহর অস্তিত্ব আছে সেটার মানুষের বিবেক বুদ্ধি সেটা বলে। আর যে মানুষের ইন্দ্রিয়, যেটা মানুষের ইন্দ্রিয় এটা এইভাবে সাক্ষী দেয়, আল্লাহর অস্তিত্বের প্রমাণ দেয় এইভাবে যে মানুষ যখন আল্লাহকে ডাকে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাকে সাড়া দেন। যেমন যখন কেউ কোনো মুসিবত পড়ে তখন আল্লাহ আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য দেন, তখন এই সাথে যখন পায় তখন সে অনুভব করে, তার ইন্দ্রিয়টা এই বিষয়টা অনুভব করে যে আমি যাকে দেখেছি তিনি অবশ্যই আছেন, যদি না দেখেন না থাকতেন, তার অস্তিত্ব যদি নাই থাকতো তাহলে তিনি কি আমার দোয়া কবুল করতেন? এই এই যে অসংখ্য প্রমাণ, যেমন কাফের মুশরিকরাও সমুদ্রে যখন প্রচন্ড ঝড় তুফান আসতো তারা তখন সাহায্য চাইতো আল্লাহর কাছে, আল্লাহ তাদেরকে যখন সাহায্য করতেন তখন সাহায্য করতেন। এইভাবে সাহায্যকারী বা আল্লাহর কাছে যারা প্রার্থনা করে সেই প্রার্থনার জবাব আল্লাহ তাআলা দেন, এর অসংখ্য প্রমাণ রয়েছে। আর এই প্রমাণগুলো এটা এটা এই বিষয়টা প্রমাণিত করে যে যদি আল্লাহর অস্তিত্ব না থাকতো তাহলে তিনি কিভাবে তার কাছে প্রার্থনাকারী তার প্রার্থনাকে কবুল করতেন বা তার প্রার্থনায় সাড়া দিতেন? সুতরাং মানুষের ইন্দ্রিয় অনুভূতি যেটা সেটা প্রমাণ করে যে আল্লাহর অস্তিত্ব আছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার খুতবা দিচ্ছিলেন, একজন গ্রাম্য একজন লোক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললো যে ইয়া রাসূলুল্লাহ, এত প্রচন্ড হচ্ছে যে আমাদের ধন সম্পদ সব নষ্ট হয়ে যাচ্ছে, পানি নেই, আপনি আল্লাহর কাছে প্রার্থনা করুন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বৃষ্টি বর্ষণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চাইলেন, সাথে সাথে বৃষ্টি আসলো। পরবর্তী জুমায় ওই লোকই আবার এসে বললো যে রাসূলুল্লাহ, এত প্রচন্ড এত বেশি বৃষ্টি হচ্ছে যে সব কিছু গেছে যাচ্ছে, আপনি আল্লাহর কাছে প্রার্থনা করুন যেন আল্লাহ বৃষ্টি বন্ধ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, বন্ধ হলো। এইভাবে অসংখ্য, যেমন আমরা যখন আল্লাহকে ডাকি যে কোনো মুসিবতে পড়লে তখন আল্লাহ আমাদেরকে মুসিবত থেকে উদ্ধার করেন, আল্লাহর অস্তিত্ব যদি নাই থাকতো তাহলে কিভাবে মুসিবত থেকে উদ্ধার করতেন? হ্যাঁ, তাছাড়া কোরআনে কারিমে অন্যান্য আম্বিয়া আলাইহিম আসসালাম যখনই আল্লাহকে ডাকতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাড়া দিতেন। হ্যাঁ, তাদের কওম নবীদের জাতি যখন তার নাফরমানে তাদের অবাধ্যতা করছে তখন তিনি আল্লাহ সাহায্য চেয়েছেন, আল্লাহ ওই জাতিকে ধ্বংস করছেন। এগুলো তো ইতিহাস সাক্ষ্য, মানুষ এগুলা চুকে দেখতেছে। ফেরাউন সম্প্রদায়কে আল্লাহ সুবহানাহু তাআলা ধ্বংস করে দিয়েছেন, ইতিহাস সাক্ষী। হ্যাঁ, বাস্তবতা এটার প্রমাণ বহন করছে। তো কাকে ফেরাউনকে কে ধ্বংস করলেন, কার ডাকে ধ্বংস করলেন? এই যে বাস্তবতা, ইতিহাস এবং সেই ইন্দ্রিয় অনুভূতি সবকিছুই আল্লাহর অস্তিত্বের প্রমাণ বহন করে। তারপরে যেমন শরীয়ত, শরীয়ত কোরআন এবং সুন্নাহ আল্লাহর অস্তিত্বের প্রমাণ দেয়। অন্ত প্রমাণ রয়েছে যেটা কোরআন এবং সুন্নাতে রয়েছে। আমরা এই বিষয়ে আলোচনা করার আমার মনে হয় কোনো প্রয়োজন নেই। আমরা দুটো বিষয়ে আলোচনা করলাম যে যদি কখনো কোনো কাফির বেঈমানের আমরা মুখোমুখি হই এবং আল্লাহর অস্তিত্ব সম্পর্কে সে প্রশ্ন তোলে, তাহলে আমরা ওইভাবে বলবো। আর শরীয়ত আমরা এই কারণে আমি এখানে আলোচনা করতে চেয়েছি না যে যারা শরীয়তে অবিশ্বাস করে, কোরআন এবং সুন্নতে যারা কাফির মুশরিক, যারা শরীয়তকে স্বীকারই করে না, তাকে যদি আমরা শরীয়ত আর কোরআন এবং সুন্নতে কোনো প্রমাণ দিতে, সে তো কোরআন এবং সুন্নাহ বিশ্বাসী না, এই প্রমাণ তো সে নেবে না। হ্যাঁ, তো এই কারণে আলোচনা সংক্ষিপ্ত করে এইখানে আমরা এই বিষয়ে এখানে কি করছি। এর পরবর্তীতে পরবর্তী ইমানের পরবর্তী বিষয় হলো ফেরেশতাদের প্রতি বিশ্বাস আর আল্লাহর মালায়েকাদের প্রতি বিশ্বাস। মালায়েকাদের প্রতি বিশ্বাস কি বিশ্বাস, কিসের বিশ্বাস? মালায়েকাদের প্রতি বিশ্বাস তাদের অস্তিত্ব আছে, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সুন্নাতে বর্ণনা করেছেন ঠিক সেভাবেই তারা আছেন এবং তারা তাদের স্বস্ব দায়িত্ব পালন করে যাচ্ছেন। এই বিশ্বাস পোষণ করা এবং তারা অদৃশ্য, ফেরেশতারা হলেন অদৃশ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নূর দিয়ে সৃষ্টি করেছেন, তারা সর্বসময় আল্লাহর আদেশ নির্দেশের প্রতি আনুগত্যশীল, কখনো তারা তাদের থেকে সামান্যতম আল্লাহর নাফরমানি প্রকাশিত হয় না, তারা আল্লাহর বিন্দুমাত্র অবাধ্যতা করেন না, সর্বদা আল্লাহর আনুগত্য করেন। আমরা এদেরকে চোখে দেখি না, তাদের প্রকৃত রূপে আমরা তাদেরকে চোখে দেখতে পাই না, তাদের তারা হলেন অদৃশ্য জগতের অধিবাসী। এই বিশ্বাস পোষণ করা যে ফেরেশতারা আছেন, তারা আল্লাহ সৃষ্টি অদৃশ্য জগতের বাসিন্দা, নূরের সৃষ্টি, আল্লাহর আদেশ নিষেধের প্রতি সর্বদা আনুগত্যশীল এবং তাদের প্রত্যেকের জন্য নির্ধারিত দায়িত্ব রয়েছে, প্রত্যেকেই তারা নির্ধারিত আল্লাহ নির্ধারিত দায়িত্বে নিয়োজিত রয়েছেন। তাদের সঠিক সংখ্যা আমরা জানি না যে তারা কতজন, একমাত্র তাদের সংখ্যা, ফেরেশতার সংখ্যা কত, তা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। তাদের সবার দায়িত্ব কি সেটাও আমাদের জানা নেই। যাদের দায়িত্ব সম্পর্কে কোন ফেরেশতা কি দায়িত্বে আছেন এ সম্পর্কে কোরআন এবং সুন্নাহ দ্বারা আমরা যেটুকু জানতে পেরেছি, সে তাদের প্রতি এবং সে কাজের যে তারা দায়িত্বশীল সেই বিশ্বাস পোষণ করা। যাদের দায়িত্ব সম্পর্কে আমরা জানতে পেরেছি তাদের দায়িত্বের প্রতি বিশ্বাস পোষণ করা যে এই ফেরেশতা এই দায়িত্বে আছেন। যেমন আমরা জানি সুন্নাতের দ্বারা আমরা জানতে পেরেছি যে ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআনের দ্বারা আমরা জানতে পেরেছি যে ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াহী আল্লাহর বার্তা নবী রাসূলদের কাছে সে দেওয়ার দায়িত্বে নিয়োজিত। ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামতের সময় সিংহায় ফুৎকার করার দায়িত্বে নিয়োজিত, এটুকু আমরা জানতে পেরেছি, সুতরাং এটাকে এটুকু দিয়ে বিশ্বাস পোষণ করা। মিকাইল আলাইহিস সালাম উনি বৃষ্টি বর্ষণ, শস্য উৎপাদন, জমিনে শস্য উৎপাদন এই দায়িত্বে নিয়োজিত। এ বিষয়ে আমরা কোরআন এবং সুন্নাহ দ্বারা অবগত হয়েছি, সুতরাং এই বিশ্বাস পোষণ করা যে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর ওয়াহী বাহক, ইসরাফিল সিংহায় ফুৎকার, মিকাইল আলাইহিস সালাম বৃষ্টি বর্ষণ শস্য উৎপাদন শস্য উৎপাদনের দায়িত্বে নিয়োজিত। আর তাছাড়া অসংখ্য ফেরেশতা আছেন যাদের নাম আমরা জানি না, তাদের প্রতি বিশ্বাস পোষণ করা যারা আল্লাহ প্রদত্ত স্বস্ব দায়িত্বে নিয়োজিত রয়েছেন। আল্লাহ তসবিহ এবং আল্লাহর গুণগান করতেছেন, যারা সর্বসময় আল্লাহর প্রতি আনুগত্যশীল, আল্লাহর ইবাদত করতেছেন। তাদের মধ্যে অনেকে আছেন যারা হামালাতুল আরশ, আরশ বহনকারী ফেরেশতা, যাদের সংখ্যা, সঠিক সংখ্যা আমাদের জানা নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। ফেরেশতাদের ব্যাপারে এই সব বিশ্বাস পোষণ করা ইমানের, ফেরেশতাদের প্রতি ইমানের অন্তর্ভুক্ত। এখন যদি কেউ ফেরেশতাকে, ফেরেশতার অস্তিত্বে বিশ্বাস করলেন, কিন্তু যেমন জিব্রাইল আলাইহিসসালাম, মিকাইল, ইসরাফিল, এই যে ফেরেশতাদের সম্পর্কে, তাদের যে দায়িত্ব সম্পর্কে আমাদেরকে জানানো হয়েছে, যদি এটাকে কেউ অস্বীকার করে যে না জিব্রাইল ওহীবাহক না, এটাকে অস্বীকার করলে সেটা ফেরেশতাদের প্রতি, আল্লাহ ফেরেশতাদের প্রতি যে এটাকে অবিশ্বাস করবে, অস্বীকার করবে, সে আল্লাহ ফেরেশতাদের প্রতি বিশ্বাস বলে বিবেচিত হবে না। হ্যাঁ, কিংবা কেউ যদি বলে যে ফেরেশতারা নূরের সৃষ্টি না, তারা আগুনের সৃষ্টি, তাহলে সে ফেরেশতাদের প্রতি বিশ্বাসী বলে দিত হবে না, গণ্য হবে না। এমনি ভাবে যদি বলে যে না ফেরেশতাদেরকে তো দেখা যায়, হ্যাঁ, এরা অদৃশ্য জগতের বাসিন্দা না, এরা তো পৃথিবীর পৃথিবীর, তাহলে এটাও ঠিক হবে না, এটা ফেরেশতাদের প্রতি ইমানের বিরোধী বিশ্বাস, ইমান বিরোধী বিশ্বাস। ফেরেশতাদের প্রতি বিশ্বাস হলো যে তারা অদৃশ্য, আলামুল গাইব, অদৃশ্য জগতের বাসিন্দা, এটা বিশ্বাস করতে হবে, তারা নূরের সৃষ্টি, এটা বিশ্বাস করতে হবে। হ্যাঁ, এবং সাথে সাথে এই বিশ্বাস করতে হবে যে ফেরেশতারা হচ্ছেন আল্লাহর বান্দা। হ্যাঁ, এই হলো ফেরেশতাদের প্রতি বিশ্বাসের অন্তর্ভুক্ত বিষয়াদি। তাদের সঠিক কোন সংখ্যা নির্ধারণ না করা যে ফেরেশতা এতজন, কারণ এই সম্পর্কে তাদের সংখ্যা কতজন তা আমাদেরকে জানানো হয়নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাননি, কেউ জানেন না, একমাত্র আল্লাহ ব্যতীত যে তারা কতজন। সুতরাং আমাদেরকে ওইভাবে বিশ্বাস করতে হবে যে ফেরেশতাদের সংখ্যা হলো অসংখ্য এবং তাদের সঠিক সংখ্যা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জ্ঞানের মধ্যে রয়েছে। এইটুকু বিশ্বাস করাও ফেরেশতাদের প্রতি বিশ্বাসের অন্তর্ভুক্ত বিষয়। যদি কেউ এটুকু বিশ্বাস না করে, তাহলে সে ফেরেশতাদের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাসী বলে গণ্য হবে না। এই যে তিনজন ফেরেশতা যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বা যাদের নাম আমাদেরকে জানানো হয়েছে, আমরা সুন্নাহ দ্বারা জানতে পেরেছি যে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় দোয়াতে বলতেন, আল্লাহুম্মা রাব্বা জিব্রাইল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল ফাতির আস-সামাওয়াতি ওয়াল আরদ আলিমুল গায়বি ওয়া শাহাদা আনতা তাহকুমু বাইনা ইবাদিক ফীমা কানু ফীহি ইখতালিফুন। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন দোয়াতে এই তিনজন ফেরেশতার নাম এসেছে, যার কারণে আমরা জানতে পেরেছি সুন্নাহ দ্বারা। সুতরাং তাদের নাম সহ তাদের প্রতি বিশ্বাস পোষণ করা ফেরেশতাদের প্রতি ইমানের অন্তর্ভুক্ত। তারপরে মালাকুল মউত আছেন যারা মৃত্যুর দায়িত্বে নিয়োজিত, তারপরে ফেরেশতা আছেন যারা কবরে দাপরার পরে, কবরস্থ একজন মৃত লোককে কবরস্থ করার পরে ওইখানে এসে তাদের দুজন ফেরেশতা তাকে প্রশ্ন করবেন, এ বিষয়ে বিশ্বাস পোষণ করা, কারণ এই যে এসব বিষয়ে বিস্তার বরণ সুন্নাতে রয়েছে, কোরআনেও রয়েছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউত তাওয়াফাতহু রুসুলুনা ওয়া হুম ফারিতুন, সূরা আনআমের 66 নম্বর আয়াত, যে যখন তাদের মৃত্যুর সময় আসে তখন তাওয়াফাতহু রুসুলুনা, আমার রসুল, এখানে আমাকে বলতে আমার প্রেরিত ফেরেশতার কথা বলা হয়, যখন তার মৃত্যুর সময় আসে তখন তার কাছে ফেরেশতা আসেন, তাকে তার রূহ কবজ করেন। সূরা সিজদার 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত আল্লাযী উকিলা বিকুম, যে তোমাদের মৃত্যু দেন মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা, মৃত্যুর ফেরেশতা তোমাদেরকে মৃত্যু দেন আল্লাহর পক্ষ থেকে, আল্লাযী উকিলা বিকুম, যে ফেরেশতাকে এই দায়িত্বে নিয়োজিত করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে। তো মৃত্যুর দায়িত্ব নিয়োজিত, কবরে সওয়াল জবাবের জন্য করার জন্য নিয়োজিত কিছু ফেরেশতা রয়েছেন, প্রত্যেকের স্বকীয় দায়িত্ব রয়েছে, যাদের অনেকের দায়িত্ব সম্পর্কে আমরা অবগত এবং অনেকের দায়িত্ব সম্পর্কে আমরা অবগত না, কিন্তু আমাদের সামষ্টিক ভাবে ইমান পোষণ করতে হবে যে অসংখ্য ফেরেশতা রয়েছেন এবং প্রত্যেকে স্ব স্ব দায়িত্বে নিয়োজিত রয়েছেন, কিন্তু যাদের সম্পর্কে আমরা অবহিত হয়েছি তাদের দায়িত্ব কেউ তাদেরকে আল্লাহ প্রদত্ত দায়িত্ব কেউ বিশ্বাস করতে হবে আমাদের। যেমন আমি বললাম যে জিব্রাইল আলাইহিস ওয়াহী বাহক, এটা এইটা আমরা জানতে পেরেছি, এটা সুন্নাহ দ্বারা এটা প্রমাণিত। হ্যাঁ, সুতরাং এটাকে অস্বীকার করলে ফেরেশতাদের প্রতি বিশ্বাস পোষণ করা হবে না। তারপরে যেমন মানুষের আমল, যে প্রত্যেকটি মুহূর্তের কাজকর্ম এগুলা লিখে রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন। যেমন কোরআনে কারিমে বলা হয়েছে, ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তারপরে যে তোমাদের উপর ইন্না আলাইকুম লাহাফিজিন, যে তোমাদের প্রতি দৃষ্টি নিক্ষেপকারী, তোমাদের রক্ষণাবেক্ষণকারী, তোমাদের উপরে রক্ষণাবেক্ষণকারী রয়েছেন। কিরামান কাতিবিন, তারা হলেন সম্মানিত লেখক, যারা তোমাদের প্রত্যেকটি কাজকর্ম লিপিবদ্ধ করেছেন এবং তারা জানেন তোমরা কি করছো। সূরা ইনফিতার এটুকু বলা হয়েছে। তারপরে সূরাতুল কাফ 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, মা ইয়ানফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যে বান্দা এমন কোন কথা উচ্চারণ, এমন কোন লাফজ, এমন কোন শব্দ উচ্চারণ করে না, ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, কিন্তু এ বিষয়ে তার কাছে রয়েছে অত্যন্ত শক্তিশালী রাকীব, অর্থাৎ রক্ষণাবেক্ষণকারী। আমরা এই আলোচনায় ছিলাম যে ফেরেশতারা প্রত্যেকে তাদের দায়িত্ব আছে, স্ব দায়িত্ব আছে, এবং মানুষের কাছে মানুষের কর্তা লিপিবদ্ধ করার জন্য কিছু ফেরেশতা দায়িত্বে নিয়োজিত রয়েছেন, যারা মানুষের উচ্চারিত প্রত্যেকটা শব্দ লিপিবদ্ধ করেন। যেমন একবার ইমাম আহমদ নেহাম রাহেমাহুল্লাহ উনি অসুস্থ অবস্থায়, তো ওনার এক সাথী এসে ওনার কাছে আসলেন, এসে দেখলেন যে ইমাম আহমদ রাহেমাহুল্লাহ অসুস্থতার কারণে খুব কষ্ট পাচ্ছেন, আর ওই এ শব্দ করতেছেন একটু, যেহেতু ওনার কষ্ট হচ্ছিল। হ্যাঁ, তো উনি বললেন, হে আবু আব্দুল্লাহ, আপনি এই যে এ শব্দ করছেন, অথচ আমি তাউস রাহিমাহুল্লাহকে বলতে শুনেছি যে ফেরেশতারা এই যে একজন অসুস্থ রোগীর তার অসুস্থতার কারণে যে কষ্ট পায়, সেই কষ্টের কারণে যে এই যে এ শব্দটা করে, এই শব্দটুকুও ফেরেশতারা লিখে ধরেন। তো আপনি এ করতেছেন এটুকুও কিন্তু লিখা হচ্ছে, কারণ কোরআনে কারিমে বলা হয়েছে, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এটা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ উনি ওই মুখ বুঝে কষ্ট সহ্য করছেন, কিন্তু এই যে এ শব্দটা তাও উচ্চারণ করেননি। করে তো প্রত্যেকটা শব্দ আমাদের আমরা যা বলি তা বলার আগে, করার আগে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে অবশ্যই এসব কিছু আমাদের লেখা হচ্ছে এবং এগুলোর হিসাব হবে। তাছাড়া ফেরেশতারা এই যে আকাশে এই পরিমাণ ফেরেশতা রয়েছেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল মিরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেছেন যে বাইতুল মামুরে 70,000 ফেরেশতা প্রবেশ করেন। হ্যাঁ, এবং যে 70,000 ফেরেশতা যেদিন প্রবেশ, যারা যে 70,000 ফেরেশতা ওইখানে প্রবেশ করে এখান থেকে বেরিয়ে যান, সে পর্যন্ত এরা ফিরে আসেন না, নতুন করে আরো 70,000 ফেরেশতা ঢুকেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকাশের মধ্যে মা মিন মাউদাইন মাউদাই আরবাই আসাবি' মিনহা ইল্লা ওয়া ফীহি মালাক ক্বাইমুন লিল্লাহ আও রাকি আও সাজিদ। আকাশের মধ্যে চার আঙ্গুল পরিমাণ জায়গা নেই যেখানে একজন ফেরেশতা দণ্ডায়মান নেই, তিনি হয়তো রুকু করতেছেন, সিজদা করতেছেন, নামাজে দণ্ডায়মান আছেন। এইভাবে প্রতিটি চার আঙ্গুল পরপর একজন ফেরেশতা রয়েছেন, যারা আল্লাহর ইবাদতে মশগুল রয়েছেন দিবারাত্রি। ইউসাব্বিহুনা লাইলা ওয়ান নাহার লা ইয়াফতুরুন, তারা দিবারাত্রি আল্লাহর তাসবিহ করেন, এতে তারা ক্লান্তি বোধ করেন না। অসংখ্য ফেরেশতা রয়েছেন, এই বিষয়ে আমাদেরকে বিশ্বাস করতে হবে। এইভাবে দুজনের দায়িত্বে বেহেশতের দায়িত্বে নিয়োজিত আরিস্তা রয়েছেন, তারাও যে এই বেহেশত এবং দুজনের দায়িত্বে রয়েছেন সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। যদিও তাদের আমাদের নাম অনেকের জানা আছে, অনেকের জানা নেই। যেগুলো রান এবং সুন্নাতে যাদের নাম বলা হয়েছে আমরা তাদের নাম সহ বিশ্বাস তাদের প্রতি ইমান পোষণ করব, যাদের নাম জানা নেই তাদের প্রতি সমষ্টিগত ভাবে তাদের প্রতি বিশ্বাস পোষণ করব, এবং তাদের প্রতি সমষ্টিক বিশ্বাস এইটুকু পোষণ করতে হবে যে তারা হলেন আল্লাহ সম্মানিত বান্দা, ইবাদুল মুকরামুন, এরা হলেন আল্লাহ সম্মানিত বান্দা, এবং এরা আল্লাহর কথার উপরে আল্লাহর বিন্দুমাত্র সামান্যতম অবাধ্যতা করেন না। আল্লাহ যেভাবে নির্দেশ দেন, যা নির্দেশ দেন তাই তারা বাস্তবায়ন করেন, তাই করেন। এবং তার কোন অবস্থায় আল্লাহ নাফরমানি করেন না, লাই আসুন আল্লাহ হামা আমার আহম, তারা আল্লাহর অবাধ্যতা করেন না, নাফরমানি না, ওই ফালুন আমারুন, আল্লাহ যা নির্দেশ দেন তারা তাই করেন। সুতরাং ফেরেশতারা তাদের পক্ষ থেকে শুধুমাত্র আল্লাহর আনুগত্য হয়, অনানুগত্য সামান্যতম অনানুগত্য তাদের ফেরেশতাদের থেকে প্রকাশিত হয় না এবং তারা করতে পারেন না। তো এই হলো ফেরেশতাদের প্রতি বিশ্বাসের মূল কথা। তৃতীয়ত আমাদের যে ছয়টা বিষয়ের মধ্যে তৃতীয় যে বিষয়ের প্রতি আমাদের ইমান পোষণ করতে হবে সেটা হলো আল্লাহর নাজিলকৃত কিতাব সমূহের প্রতি, গ্রন্থ সমূহের প্রতি বিশ্বাস পোষণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী রাসূলগণের প্রতি যে সকল কিতাব নাজিল করেছেন তার প্রতি বিশ্বাস পোষণ করা। প্রত্যেক রাসূলের জন্য আল্লাহ প্রত্যেক রাসূলের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি কিতাব পাঠিয়েছেন, যেমন এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা হাদীদের 25 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান, আমি আমার রাসূলদেরকে পাঠিয়েছি বাইনাত দিয়ে, প্রমাণ দিয়ে, সুস্পষ্ট প্রমাণ দিয়ে, ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, এবং আমি তাদের সাথে কিতাব নাযিল করেছি, ওয়াল মিজান, এবং ন্যায়, ইনসাফ, সত্যের যে মাপকাঠি আমি তাদেরকে দিয়েছি। এই আয়াত দ্বারা যেহেতু এই আয়াতে আল্লাহ বলছেন আরসালনা রুসুলানা বিল বাইনাত, আমি আমার রসুলদেরকে পাঠিয়েছি সুস্পষ্ট প্রমাণ সহকারে, ও আনজালনা মাআহুমুল কিতাব, এবং আমি তাদের সাথে কিতাব নাযিল করেছি, তাদের প্রতি কিতাব নাযিল করেছি। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে প্রত্যেক রসুলের কাছে নিকটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐশী গ্রন্থ প্রেরণ করেছেন। আমরা সব গ্রন্থের নাম জানি না, সব গ্রন্থ সম্পর্কে আমরা জানি না, এর মধ্যে থেকে যেগুলো কোরআন এবং সুন্নাহ দ্বারা আমাদেরকে জানানো হয়েছে সেগুলোর নাম সহ আমরা এই সব কিতাবের বিশ্বাস পোষণ করব। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের সাহিফা সম্পর্কে আমরা জানি, মুসা আলাইহিস সালামের তোরাত সম্পর্কে আমরা অবগত, ইনজিল সম্পর্কে আমরা অবগত, দাউদ আলাইহিস সালামের জবুর সম্পর্কে অবগত, ঈসা আলাইহিস সালামের ইনজিল সম্পর্কে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোরআন করিম সম্পর্কে আমরা অবগত। তো এই কোরআন, তাওরাত, ইনজিল, জবুর এবং ইব্রাহিম আলাইহিস সালামের সাহিফা, এই এই যেগুলোর আমরা নাম জানতে পারলাম, সেগুলোর নাম সহ এগুলোর এবং যেগুলোর নাম আমাদের জানা হয়নি সেগুলোর প্রতিও সমষ্টিগতভাবে ইমান রাখা। যেগুলোর নাম জানা হয়েছে সেগুলোর নাম সহ ইমান রাখতে হবে যে তাওরাত হচ্ছে আল্লাহর ঐশী গ্রন্থ, ঈল হচ্ছে আল্লাহর ঐশী গ্রন্থ, জবুর হচ্ছে আল্লাহর ঐশী গ্রন্থ, কোরআন হচ্ছে আল্লাহর আসমানী গ্রন্থ, হ্যাঁ, এগুলোর নাম সহ এই এই কিতাব সমূহের প্রতি ইমান রাখতে হবে। আর এছাড়া আমাদেরকে এই বিশ্বাস পোষণ করতে হবে যে এছাড়াও প্রত্যেক রাসূলের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটি গ্রন্থ নাযিল করেছেন, যদিও সেই গ্রন্থগুলোর নাম আমাদের জানা নেই, তারপরেও সেগুলোর প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। এই হলো আল্লাহর প্রেরিত, আল্লাহর নাযিলকৃত কিতাব সমূহের প্রতি বিশ্বাসের মূল কথা। পরবর্তী বিষয় হচ্ছে আল্লাহর রাসূলগণের প্রতি বিশ্বাস পোষণ। যাদের প্রতি সুবহানাহু ওয়া তাআলা ওয়াহী করেছেন, যাদের প্রতি শরিয়ত প্রেরণ করেছেন, রাসূল হলেন তারা, এবং যাদেরকে এই শরীয়তের প্রচার এবং প্রসারের দায়িত্ব রাসূল হলেন তারা, যাদেরকে শরীয়ত দেওয়া হয়েছে, যাদের প্রতি আল্লাহ ওয়াহী নাযিল করেছেন, এবং যাদেরকে এই শরীয়তের প্রচার এবং প্রসারের দায়িত্ব দেওয়া হয়েছে, নির্দেশ হয়েছে। এবং পৃথিবীতে সর্বপ্রথম রাসূল হলেন নূহ আলাইহিস সালাম, এবং সর্বশেষ রাসূল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর প্রমাণ হচ্ছে সূরাতুন নিসার 163 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ ওয়ান নাবিয়িনা মিন বাদি, আপনার প্রতি প্রত্যাদেশ প্রেরণ করেছি যেভাবে আমি প্রত্যাদেশ প্রেরণ করেছি নূহ আলাইহিস সালামের প্রতি, ওয়ান নাবিয়িনা মিন বাদি, এবং তারপরে অন্যান্য নবীদের প্রতি। তো এই প্রত্যাদেশ, এই যে ওয়াহী, এটা হলো রিসালা। যেমন অন্য আয়াতে সূরাতুল হাদীদের 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ওয়া ইব্রাহিম ওয়া জাআলনা ফি যুররিয়্যাতিহিমান নুবুওয়াতা ওয়াল কিতাব, আরসালনা নূহান ওয়া ইব্রাহিম, আমি নূহ এবং ইব্রাহিম আলাইহিস সালাম কে প্রেরণ করেছি, নূহ এবং ইব্রাহিম কে পাঠিয়েছি, ওয়া জাআলনা ফি যুররিয়্যাতিহিমান নুবুওয়া, এবং তাদের বংশধরদের মধ্যে আমি নবুয়ত রেখেছি এবং কিতাব রেখেছি, অর্থাৎ তাদের বংশধরদের মধ্যেও আমি নবী বানিয়েছি এবং তাদের বংশধরদের প্রতি আমি কিতাব প্রেরণ করেছি। নূহ এবং ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের নবী রয়েছেন, এদের প্রতি কিতাব নাযিল করা হয়েছে। তো এর দ্বারা প্রমাণিত হয় যে দুনিয়াতে সর্বপ্রথম রাসূল হলেন নূহ আলাইহিস সালাম, তার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহী পাঠিয়েছেন, এবং তারপরে আরো অসংখ্য নবী এসেছেন যাদের নাম, অনেকের নাম আমাদের জানা নেই, আর যাদের নাম আমরা দেখি তাদের নাম সহ তাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, বিশ্বাস গ্রহণ করতে হবে। রাসূলদের প্রতি বিশ্বাসের অন্তর্ভুক্ত মূল বিষয় হল এটুকু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব দিয়ে, ওই সে আসমানে গ্রন্থ দিয়ে রাসূল তাদেরকে পাঠিয়েছেন, বিভিন্ন নবী রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন মানব জাতির হেদায়েতের জন্য, তাদের অনেকেরই আমার নাম আমার জানা নেই, আর কিছু সংখ্যকের নাম আমাদের জানা, যারা যাদের নাম আমরা কোরআন এবং সুন্নার মাধ্যমে জানতে পেরেছি, যাদের জানি তাদের নাম সহ তাদের প্রতি বিশ্বাস পোষণ করা, ইমান পোষণ করা, এবং যাদের নাম জানি না তারাও যে আল্লাহর নবী এবং রাসূল, সেদের বিশ্বাস পোষণ করা, এটা হলো রাসূলদের প্রতি ইমানের অন্তর্ভুক্ত বিষয়। এখন যদি কেউ শুধুমাত্র যে সকল রাসূলের নাম আমরা জানতে পেরেছি বা কোরআন এবং সুন্নায় যাদের নাম এসেছে, যদি কেউ বলে যে আমরা শুধু তাদেরকে নবী বা রাসূল বলে স্বীকার করব, আর এদের বাইরে আর কোনো নবী রাসূলের না, এটা যদি কেউ বলে, তাহলে সে এই যে ইমান বির রাসূল, রাসূলদের প্রতি, রাসূলদের প্রতি আল্লাহর প্রেরিত রাসূলদের প্রতি বিশ্বাসী হতে পারবে না। এবং আমাদেরকে মনে রাখতে হবে যে ইমানের এই ছয়টা বিষয়ের একত্রিত ভাবে সেই ছয়টা বিষয়ের প্রতি ইমান যে পোষণ করবে সেই ইমানদার হতে পারবে। এই ছয়টা বিষয়ের মধ্যে যদি কেউ একটা বিষয়কে বাদ দেয়, একটার প্রতি তার ইমান না থাকে, তাহলে সে মুমিন হতে পারবে না। যেমন কেউ আল্লাহর প্রতি বিশ্বাস থাকলো কিন্তু আল্লাহর নাযিলকৃত কিতাব সমূহের প্রতি তার বিশ্বাস না থাকে, ইমান না থাকে, তাহলে সে মুমিন হতে পারবে না। কিংবা আল্লাহর রাসূলদের প্রতি যদি বিশ্বাস না থাকে তাহলে ইমানদার হতে পারবে না। অর্থাৎ কারোর মধ্যে যদি পাঁচটার প্রতি কেউ বিশ্বাসী হয় এবং একটাকে বিশ্বাসী না হয়, হ্যাঁ, যে ছয়টা বিষয় উল্লেখ করা হয়েছে, আল ইমানু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, খ্রিস্টাদের প্রতি বিশ্বাস, কিতাব সমূহের প্রতি বিশ্বাস, রাসূলগণের প্রতি বিশ্বাস, হ্যাঁ, আখেরাতের প্রতি বিশ্বাস, কাদারের প্রতি বিশ্বাস, এই ছয়টা বিষয়ের মধ্যে হতে যদি কেউ একটাকে অস্বীকার করে, হ্যাঁ, তাহলে সে ইমানদার হতে পারবে। রাসূলদের প্রতি বিশ্বাসের ক্ষেত্রেও ঠিক তেমনি ভাবে যে কিছু রাসূলকে বিশ্বাস করে, কিছু রাসূলকে বিশ্বাস করে না, তাহলে সে রাসূলদের প্রতি বিশ্বাসী হতে পারবে না। সমষ্টিগতভাবে আল্লাহর প্রেরিত সকল নবী রাসূলদের প্রতি বিশ্বাস আছে যে যাদেরকে আল্লাহ পাঠিয়েছেন, হ্যাঁ, এরা সবই আল্লাহর পক্ষ থেকে নবী এবং নবী বা রাসূল, তারা আল্লাহর প্রেরিত এবং নির্বাচিত বান্দা। নাম আমাদের জানা থাক বা জানা নাই থাক, যাদের নাম আমরা জানতে পেরেছি তাদের নাম সহ তাদেরকে শেষ রাখতে হবে। যেমন শেষ রসুল, শেষ রসুল কে? শেষ রসুলকে, শেষ রসুলে কেউ বিশ্বাস ইমান পোষণ করে কিন্তু নাম সহ বিশ্বাস করে না, বলতেছে যে সর্বশেষ রসুল একজন আছেন, হ্যাঁ কিন্তু তিনি যে মোহাম্মদ সেটা সে মানতে রাজি না, তাহলে সে ইমানদার হতে পারবে না।
নবী রসুলদের নাম আমরা কোরআন এবং সুন্নাহ দ্বারা জানতে পেরেছি, তাদের নাম সহ তাদের প্রতি ইমান পোষণ করা, এবং সাথে সাথে এই বিশ্বাস গ্রহণ করতে হবে যে নাম না জানা আর অসংখ্য আল্লাহ প্রেরিত অত নবী রসুল রয়েছেন যাদের নাম আমরা জানি না কিন্তু তারাও আল্লাহর নবী এবং রসুল। এ সম্পর্কে সূরা নিসার 164 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ারুসুলান ক্বাদ ক্বাসাসনাহুম আলাইকা মিন ক্বাবলু ওয়ারুসুলান লাম নাকসুসহুম আলাইক, যে অনেক রসুলের ঘটনা আমি আপনাকে বর্ণনা করেছি যারা আপনার আগে ছিলেন, এবং অনেক রসুল রয়েছেন যাদের আপনাকে আমি বর্ণনা করিনি। সুতরাং এর দ্বারা বুঝে যায় যে অনেক রসুল সম্পর্কে আমরা অবহিত হইনি, আমরা জানতে পারিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন, হ্যাঁ কিন্তু তাদের তারাও যে রসুল বা নবী ছিলেন এটা বিশ্বাস করতে হবে। আর এর সাথে সাথে আমাদেরকে বিশ্বাস করতে হবে, ইমান করতে হবে যে নূহ আলাইহিস সালাম হলেন আল্লাহর প্রেরিত এই দুনিয়াতে সর্বপ্রথম রসুল, কারণ এটুকু আমাদেরকে জানানো হয়েছে কোরআন এবং সুন্নাহ দ্বারা। কোরআনে যে আয়াত আমি আগে বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন সূরাতুন নিসার 164 নম্বর আয়াতে, যে ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ ওয়ান নাবিয়িনা মিন বা'দি। তারপরে সূরাতুল হাদীদের 26 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া লাকাদ আরসালনা নূহান ইব্রাহিম ওয়া জা'আলনা ফী যুররিয়্যাতিহি মান নুবুওয়াতা ওয়াল কিতাব। তো এই সব আয়াত দ্বারা, কোরআনে কারীমের এই সব আয়াত দ্বারা জানা যায় যে নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম দুনিয়াবাসীর প্রতি প্রেরিত সর্বপ্রথম আল্লাহর প্রেরিত সর্বপ্রথম রাসূল, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এটা স্পষ্ট করা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ নবী। আমরা যেটুকু কোরআনে কারীমের তিনটে আয়াত দ্বারা প্রমাণিত হয় যে দুনিয়াবাসীর প্রতি সর্বপ্রথম রাসূল ছিলেন নূহ আলাইহিস সালাম, আর হাদিসের দ্বারা আমরা জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নূহ আলাইহিস সালাম ছিলেন সর্বপ্রথম রাসূল দুনিয়াবাসীর প্রতি। সেটা হাদিস শাফা নামে সুপ্রসিদ্ধ হাদিস, যেখানে বলা হয়েছে যে কিয়ামতের দিন লোকজন নূহ আলাইহিস সালামের কাছে যাবে এবং তাকে বলবেন যে আনতা আউয়ালু রাসূলিল্লাহ, আনতা আউয়ালু রাসূল আরসালাহুল্লাহু ইলা আহলিল আরদ, যে হে নূহ আপনি হলেন দুনিয়াবাসীর প্রতি আল্লাহর প্রেরিত সর্বপ্রথম রাসূল, হ্যাঁ আপনি আমাদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করুন। হ্যাঁ এই হাদিস দ্বারাও জানা যায় এটুকু যে দুনিয়াবাসীর প্রথম রাসূল ছিলেন নূহ আলাইহিস সালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী দুনিয়াবাসীর প্রতি, এর প্রমাণ হচ্ছে আয়াতে কারীমের এই আয়াত সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, যে তোমাদের পুরুষদের কারো পিতা নন, তিনি হলেন আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। কোরআন এবং সুন্নাতের দ্বারা অনেক হাদিস দ্বারা জানা যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী। তো আমাদেরকে বিশ্বাস পোষণ করতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এটাও রাসূলদের প্রতি বিশ্বাসের অন্তর্ভুক্ত বিষয়। এখন যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী বলে স্বীকার না করে, তাহলে সে ইমানদার হতে পারবে না। ইমানদার হতে হলে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ নবী হিসেবে মানতে হবে, এবং যেহেতু কোরআন এবং সুন্নাহ দ্বারা জানা গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম রাসূল, সুতরাং নূহকে সর্বপ্রথম রাসূল হিসেবে বিশ্বাস করতে হবে। এইভাবে যে সকল নবী রাসূলদের নাম জানা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, তাদের নাম সহ তাদের প্রতি বিশ্বাস পোষণ করা, যাদের নাম জানি না তাদের প্রতি আমাদের বিশ্বাস পোষণ করতে হবে, এবং তাদের মধ্যে কোন ধরনের পার্থক্য বিধান করা যাবে না। লা নুফরিকু বাইনা আহাদিন মির রুসুলি, আমরা আল্লাহ প্রেরিত রাসূলদের মধ্যে হতে তাদের মধ্যে কোনো পার্থক্য বিধান করব না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদের মধ্যে কাউকে একটু কাউকে বেশি মর্যাদা দিয়েছেন, ফজিলত দিয়েছেন, তিলকা রাসূলু ফাদ্দালনা বাদুহুম আলা বাদ। হ্যাঁ, তো যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অবস্থানে রেখেছেন, যাদেরকে যেটুকু মর্যাদা দিয়েছেন, আমরা তাদেরকে সেই মর্যাদা অনুযায়ী সেটাকে আকর্ষণ করবো। এটা আল্লাহ প্রদত্ত মর্যাদা। এখন একটা প্রশ্ন আসতে পারে যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী বা সর্বশেষ রাসূল বলে আমরা স্বীকার করব, কিন্তু দেখা যায় যে আমরা হাদিস দ্বারা জানতে পারি যে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করবেন। তাহলে ঈসা আলাইহিস সালাম তো রাসূল ছিলেন, সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম কি করে সর্বশেষ রাসূল হলেন? যেহেতু ওনার পরে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করবেন, তো এটার উত্তর হচ্ছে যে ঈসা আলাইহিস সালামের দুনিয়াতে আগমন হবে, নতুন কোন শরীয়ত নিয়ে আগমন করবেন না, রাসূল হিসাবে তিনি আগমন করবেন না, বরঞ্চ তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া দিয়ে প্রেরণ করেছেন, তিনি ওই শরীয়তেরই অনুসরণ করবেন। সুতরাং তিনি নতুনভাবে নতুন কোন রাসূল বা নবী হিসাবে দুনিয়াতে আগমন করবেন না, তিনি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠিত শরীয়তের অনুসরণ করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হিসাবে তার কাছে আগমন ঘটবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল বা সর্বশেষ নবী, এ বিষয়ে আমরা সূরাতুল আহজাবের যে 40 নম্বর আয়াত যেটা উল্লেখ করি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, এখানে কারো প্রশ্ন আসতে পারে এটুকু যে আয়াত তো বলা হয়েছে খাতামান নাবিয়্যি, যে মুহাম্মদ সর্বশেষ নবী, হয়তো উনি সর্বশেষ নবী হতে পারেন কিন্তু হয়তো সর্বশেষ রাসূল না। আয়াত তো বলা হয়নি যে খাতামার রাসূলিন, খাতামুল মুরসালিন, এটা তো বলা হয়নি, খাতামান নাবিয়্যিন বলা হয়েছে, খাতামুল মুরসালিন তো বলা হয়নি। তো এই প্রশ্নের উত্তর হলো যে আমরা ওই যে প্রথমে যেটুকু আপনাদের সাথে আগে আলোচনা করছিলাম যে নবুয়ত এবং রিসালত, নবী এবং রাসূলের মধ্যে যে পার্থক্য, সে পার্থক্য হচ্ছে যে নবী হলেন তিনি যার প্রতি কোন নতুন শরিয়ত, নতুন কোন বিধান দেওয়া হয়নি যাকে, এবং আরেকটা পার্থক্য হলো নবী এবং রাসূলের মধ্যে যে রাসূল কে তাবলীগের নির্দেশ বা প্রচারের নির্দেশ দেওয়া হয়নি, তিনি হলেন নবী, আর রাসূল যাকে নতুন শরিয়ত দেওয়া হয়েছে, যার প্রতি কিতাব প্রেরণ করা হয়েছে এবং যাকে এটা প্রচার এবং প্রসারের দায়িত্ব দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, তিনি হলেন রাসূল। আর নবী যাকে প্রচারের নির্দেশ দেওয়া হয়নি, দিন প্রচারের নির্দেশ যাকে দেওয়া হয়নি, তিনি হলেন নবী। তো এখানে আয়াতে বলা হয়েছে যে নবীদের সর্বশেষ নবী, যেখানে মানে নবীদের আগমনের পথ রুদ্ধ করে দেওয়াছে, নবীদের আগমনের পথই যেখানে রুদ্ধ করে দেওয়া হয়েছে, সেখানে নতুন কোন শরীয়তের প্রসার নিয়ে কারো আগমনের পথ তো আরো আগেই বন্ধ হয়ে যাওয়ার কথা। নবীদের পথ যেখানে রুদ্ধ হয়ে গেছে, সুতরাং এটি স্বাভাবিকভাবেই বুঝা যায় যে নবীদের পথ অবশ্যই কোন নতুন রাসূল আগমনের পথ বন্ধ হয়ে গেছে, তার রুদ্ধ হয়ে গেছে। যেখানে নতুন কোন নবী আসবেন না, তো রাসূল আসা তো দূরের কথা, এটা এমনিতেই বুঝে যায়। সুতরাং এটা এ বিষয়ে কোন প্রশ্ন দেখা দেওয়ার অবকাশ নেই। তো ইমান বিল রাসূল, রাসূলদের প্রতি বিশ্বাসের মোট কথা হইল এই যে আমরা নাম জানা কিংবা নাম অজানা আল্লাহর প্রেরিত সকল নবী রাসূলদের প্রতি ইমান পোষণ করব, তারা আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে যেসব বিষয়ে যত বিষয়ে যা কিছু বলেছেন সেগুলোকে সত্য বলে মেনে নেব, তারা যেসব বিষয়ে আদেশ দিয়েছেন আমরা সেগুলোকে মেনে নেব, সত্য বলে স্বীকার করব, সেগুলোকে আমরা তাদের আদেশ পালন করব, তাদের নিষেধ যে সমস্ত বিষয়বস্তু থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকব। এটা রাসূলের অনুসারীদের দায়িত্ব এটা, এবং প্রত্যেক রাসূলের অনুসারীদেরই রাসূলের প্রতি ইমানের অন্তর্ভুক্ত বিষয় হলো যে প্রত্যেক জাতি তার তাদেরকে প্রেরিত রসুলের আদেশ নিষেধকে মেনে চলবে, তাদের প্রতি প্রেরিত রসুলের শরিয়তকে অনুসরণ করবে। তিনি যাকে বলেছেন সব কিছুকে সত্য বলে মনে তনে স্বীকার করে নেবে, এটাই হলো কি রসুলের প্রতি বিশ্বাসের মূল বিষয়। তো আমার প্রতি সর্বশেষ যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন আমাদেরকে বিশ্বাস করতে, তিনি যা কিছু বলেছেন সব কিছু আল্লাহর পক্ষ থেকে বলেছেন এবং সবই সত্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যত যা কিছু করার আদেশ দিলেন আমরা সেটুকুকে পালন করব, যা থেকে নিষেধ করেছেন বিরত থাকতে বলেছেন আমরা তা থেকে বিরত থাকব। হ্যাঁ, এই হলো রসুলের প্রতি বিশ্বাসের মূল বিষয়। আর তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রসুল অনুসরণের এবং পরিপূর্ণ অনুসরণ করার তৌফিক দান করুন এবং পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম জামিয়া। এখওয়ানি, যদি আপনাদের কোন প্রশ্ন থাকে ইনশাআল্লাহ তাহলে তখন বলুন। বারাকাল্লাহু ফিকুম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।